তাহলে কালকে আমরা শিল প্রভুপাদের লীলামৃত আলোচনা করছিলাম। আমি কিভাবে প্রভুপাদের সান্নিধ্য লাভে সৌভাগ্য লাভ করেছিলাম সে কথা আমি বলছিলাম। কালকে আমি আমার দীক্ষা পর্যন্ত বর্ণনা করেছিলাম। মায়াপুরে 1977 সালে গৌর পূর্ণিমার শুভ তিথিতে শিল প্রভুপাদ দীক্ষা দান করেছিলেন। এবং তার আগেই শিল প্রভুপাদের নির্দেশে তার গ্রন্থাবলীর বাংলা অনুবাদের সেবা আমি প্রাপ্ত হয়েছিলাম। এবং সেই সূত্রে প্রভুপাদের খুব কাছে আসার সৌভাগ্য আমি অর্জন করেছিলাম। তখন শিল প্রভুপাদের কাছে আসা অত্যন্ত দুষ্কর ছিল, কেননা তখন শিল প্রভুপাদের প্রায় 10,000-এরও বেশি অনুগামী ছিল এবং তারা সকলেই শিল প্রভুপাদের সান্নিধ্য লাভের জন্য সর্বদাই উদগ্রীব থাকত এবং শিল প্রভুপাদের দর্শন এবং প্রভুপাদের সান্নিধ্য লাভ করলে করতে পারলে তারা নিজেদের ধন্যাতি ধন্য বলে মনে করত। অতএব সেই সময় শিল প্রভুপাদের নতুন এক ভক্ত হয়ে শিল প্রভুপাদের কাছে আসার এই সৌভাগ্য এক ভগবানের অসীম করুণারই প্রকাশ, শিল প্রভুপাদের অসীম করুণারই প্রকাশ ছিল। তখন আমি নতুন ভক্ত, আমার এই সৌভাগ্য আমি যথাযথভাবে তার মূল্যায়ন করতে পারিনি। প্রভুপাদের এই সান্নিধ্য আমি সাধারণভাবেই গ্রহণ করেছিলাম, যে এটা যে আমার সৌভাগ্য, এটা যে আমার কত বড় সৌভাগ্য সেটা আমি তখন ঠিকমতো উপলব্ধি করতে পারিনি। পরবর্তীকালে যত দিন গেছে ততই আমি বুঝতে পেরেছি, ততই আমার মনে আক্ষেপ হয়েছে যে সেই সৌভাগ্যর পূর্ণ সদ্ব্যবহার আমি করতে পারিনি। সেই সুযোগ যদি আমি আজকে পেতাম তাহলে সেই দিনগুলিকে আরো অন্যরকমভাবে গড়ে তুলতাম, প্রভুপাদের সান্নিধ্য আরো বেশি করে আস্বাদন করার, তার মহিমা হৃদয়ঙ্গম করার হয়তো চেষ্টা আমি করতে পারতাম। যাই হোক, প্রভুপাদের অসীম করুণার প্রভাবে তার গ্রন্থাবলী অনুবাদের কাজ আমি প্রাপ্ত হয়েছিলাম, সেবা প্রাপ্ত হয়েছিলাম। এবং একদিন প্রভুপাদ আমাকে দেখে, ওনার বাংলা যে চিঠিগুলো এসেছিল সেই চিঠিগুলো দিয়ে সেগুলি উত্তর দেওয়ার ভার তিনি আমাকে দেন। এবং প্রভুপাদকে এইভাবেই, প্রভুপাদ এইভাবেই করেছেন, তুমি চিঠিটা পড়ো। প্রভুপাদ চিঠিটা আমাকে দিতেন, আমি পড়তাম, তারপর প্রভুপাদ সেই পয়েন্টসগুলো দিতেন, এই এই গুলো লিখবে, এবং তারপর সেই পয়েন্টগুলোর ভিত্তিতে আমি চিঠির উত্তরটা দিতাম, দিয়ে লিখে এনে আমি প্রভুপাদকে পড়ে শোনাতাম, তারপর প্রভুপাদ তাতে আরও সেগুলি সংশোধন করতেন। করার পরে আমি প্রভুপাদের লেটার হেডে ফ্রেশ করে আবার লিখতাম এবং প্রভুপাদ সেই চিঠিতে সাইন করে নিতেন। এইভাবে অনেকগুলো বাংলা চিঠি এসে জমেছিল, সেগুলোর উত্তর দেওয়া যখন শেষ হয়ে গেল তখন প্রভুপাদ আমাকে একদিন জিজ্ঞাসা করলেন, তুমি কি হিন্দি লিখতে পারো? আমি বলেছিলাম, হ্যাঁ প্রভুপাদ আমি পারি, তবে আমার হিন্দি হাতের লেখা অতটা সুন্দর নয়, অতটা ভালো নয়। প্রভুপাদ বলেছিলেন, কারোরই হিন্দি হাতের লেখা ভালো নয়। এবং তখন তিনি একটা মজা করে বলেছিলেন, যে এক সময় একজন তার বন্ধুর কাছ থেকে হিন্দিতে একটা চিঠি পায়। তো তার উত্তরে সে তার বন্ধুকে লেখে, তুমি যখন এর পরে আমাকে চিঠি লিখবে, দয়া করে তুমি তোমার কাছে যাওয়ার ট্রেন ভাড়াটাও দিয়ে দিয়ে পাঠিয়ে দিও। তো জিজ্ঞাসা করে, তুমি কেন আমার ট্রেন আমার কাছে আসার ট্রেন ভাড়া চেয়ে পাঠিয়েছ? তখন তার উত্তরে সে লিখে জানায় যে তুমি যে কি লিখেছ তার মর্ম উদ্ধার করতে তোমার কাছে আমাকে ফিরে যেতে হবে। তো এই বলে শ্রীল প্রভুপাদ আশ্বাস দিয়েছিলেন। এবং আমি প্রভুপাদের হিন্দি চিঠিগুলিরও অনুবাদ, হিন্দি চিঠিগুলিরও উত্তর দিতে শুরু করি। তারপরে একদিন প্রভুপাদ আমাকে ডাকলেন এবং কমলকৃষ্ণ মহারাজও তখন ওখানে ছিলেন। প্রভুপাদ বললেন যে এখন থেকে আমি তোমাকে আমার সেক্রেটারি ফর ইন্ডিয়ান অ্যাফেয়ার্স, ভারতীয় কার্যকলাপের বা ভারতীয় বিষয়ের কার্যকলাপের সেক্রেটারি রূপে তোমাকে আমি নিযুক্ত করছি। এবং তমালকৃষ্ণ মহারাজকে তিনি বললেন যে এখন থেকেও তোমার সঙ্গে থাকবে। তমালকৃষ্ণ মহারাজ থাকতেন প্রভুপাদের ঘরের পাশে, অ্যাকচুয়ালি প্রভুপাদের ঘরের পাশের ঘরটাই ছিল ওনার সেক্রেটারির ঘর। কিন্তু ওই সেক্রেটারি টাইপের যে শব্দ হতো, সারাদিন সেক্রেটারি টাইপ করতো চিঠি, তো তখন তো আর কম্পিউটার ছিল না, তখন ইলেকট্রনিক টাইপরাইটারও ছিল না, তখন ওই সাধারণ দেশি টাইপরাইটার যে খটখট খটখট করে কি পাঞ্চ করে টাইপ করতে হতো, ওতে শব্দ হতো। তো প্রভুপাল সেই জন্য তমালকৃষ্ণ মহারাজকে তার পাশের পাশের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। আর প্রভুপাদের ঠিক পাশের ঘরে প্রভুপাদের সেবক সার্ভেন্টরা থাকতেন। তখন প্রভুপাদের সেবক ছিলেন হরিশৌরী প্রভু, আর প্রভুপাদের সংস্কৃত সম্পাদক ছিলেন প্রদ্যুম্ন প্রভু। তো ওরা দুজনে ওই ঘরটাতে কাজ করত, আর তার পাশের ঘরটাতে তমালকৃষ্ণ মহারাজ থাকতেন। তো প্রভুপাদ আমাকে তার সেক্রেটারি নিযুক্ত করায় তিনি আমাকেও তমালকৃষ্ণ মহারাজের সঙ্গে ওই ঘরে থাকতে মায়াপুরে। আমি কালকে তোমরা ছিলাম না, আর কালকের থেকে ওটার ইয়ে হচ্ছে আর কি, কন্টিনিউটি হচ্ছে। হ্যাঁ, এটা মায়াপুরে, মায়াপুরে 1977 সালে, ঠিক গৌর পূর্ণিমার ওই সময়টায়। তো এইভাবে আমি তমালকৃষ্ণ মহারাজের সান্নিধ্য লাভেরও এক মহান সুযোগ লাভ করেছিলাম। এবং তমালকৃষ্ণ মহারাজ আমাকে অত্যন্ত স্নেহ ভরে আমাকে শ্রীল প্রভুপাদের সেবায় নিযুক্ত করেছিলেন। এবং সেই সূত্রে কেবল শ্রীল প্রভুপাদেরই সান্নিধ্য লাভের সৌভাগ্য আমার হয়নি, শ্রীল তমালকৃষ্ণ মহারাজের সান্নিধ্য লাভেরও এক মহাসৌভাগ্য আমার লাভ হয়েছিল। তারপরে প্রভুপাদ ঠিক করলেন যে তিনি মায়াপুর থেকে বম্বেতে যাবেন। বম্বেতে তখন ক্রস ময়দানে একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। তা আমি প্রভুপাদের সেবায় যুক্ত আছি, তো ভবানন্দ মহারাজ একদিন আমাকে বললেন যে দেখো, তোমার তো মায়াপুরে অনেক কাজ রয়েছে, তো তুমি এখানেই থেকে যাও। তা আমি মনে মনে প্রভুপাদের সঙ্গে আমি যাব, আমি সংকল্প করেছি, সব ঠিক করে রেখেছি, একেবারে আমি সেটা আই ওয়াজ কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট, আমি সেই ব্যাপারে একেবারে নিঃসন্দেহ ছিলাম। আর ভবানন্দ মহারাজ এসে আমাকে বলছেন যে তুমি যেও না। আর ভবানন্দ মহারাজ আমাকে, ভবানন্দ মহারাজ এবং জয়পতাকা মহারাজ আমাকে এত স্নেহ দিয়েছিলেন, এত তারা আমাকে সেবা করে, মানে আমাকে পারমার্থিক জীবনে আমাকে সাহায্য করেছেন, পরিচালিত করেছেন, যে তাদের কথাটা অমান্য করাটাও আমার খারাপ লাগছিল, তাই মেনে নিয়েছিলাম, আমি আর কিছু বলিনি, ঠিক আছে। এবং সত্যি তখন আমার অ্যাকচুয়ালি অনেক কাজ ছিল মায়াপুরে, আমি গ্রন্থাবলীর ছাপাচ্ছিলাম, অবশ্য তখন আর এই যে মায়াপুরে যে আমার কাজগুলো ছিল সেগুলো আমি আর করছিলাম না, কেন সারাক্ষণ আমাকে প্রভুপাদের সঙ্গে থাকতে হতো। কিন্তু তবুও আমি বুঝতে পারছিলাম যে মায়াপুরে আমার থাকার একটা প্রয়োজন ছিল, কেন তখন ভারতীয় ভক্ত কেউই প্রায় ছিল না, বলতে গেলে ভারতীয় ভক্ত বিশেষ করে বাঙালি ভক্ত কেবল তখন আমরা তিনজন শিক্ষিত বাঙালি ভক্ত, সুভগ মহারাজ, নিতাইচাঁদ মহারাজ আর আমি। আর তখন সুভগ মহারাজও মায়াপুরে জাস্ট সবে এসেছেন, উনি লন্ডনে ছিলেন, লন্ডনেই যোগদান করেন সুভগ মহারাজ, এবং উনি তখন মায়াপুরে সবে ফিরে এসেছেন জাস্ট গৌর পূর্ণিমার কয়েকদিন আগে। আর তাই বুঝতে পেরেছিলাম যে আমাকে মায়াপুরে থাকার একটা প্রয়োজন ছিল, অথচ মনে মনে আমার খুব খারাপ লাগছিল যে প্রভুপাদের সঙ্গে আমি যেতে পারবো না, কেন প্রভুপাদের সঙ্গে থাকার প্রভুপাদের সান্নিধ্য লাগে যে একটা মহা সৌভাগ্য, সেটা থেকে বঞ্চিত হয়। স্বাভাবিকভাবেই আমি একটুখানি অনুতপ্ত মনক্ষুণ্ণ ছিলাম। তো যাওয়ার প্রভুপাদ যেদিন যাবেন তার আগের দিন প্রভুপাদ আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি আসছো না আমার সঙ্গে? আমি আনন্দে, আমি আর কিছু প্রভুপাদকে কিছু বলিনি, কিন্তু মনে মনে তখন আমার একটা আশার আলোক আমি দেখতে পেয়েছিলাম। আমি প্রভুপাদকে বললাম যে না প্রভুপাদ, ভবানন্দ মহারাজ আমাকে বলেছেন যে সার্ভিস ইন সেপারেশন ইজ বেটার দেন সার্ভিস ইন পার্সোনাল সার্ভিস, সার্ভিস ইন দ্য প্রেজেন্স, যে দূরে থেকে সেবা করাটাই কাছে থেকে সেবা করার থেকে আরো ভালো। তো প্রভুপাদ আমাকে বললেন, কিন্তু আমি তোমার গুরু মহারাজ যখন যদি বলেন তাকে সেবা করতে, তাহলে আমার মনে হয় সেই সেবাটাই আরো বেশি। প্রভুপাদ ইংরেজিতেই বলেছিলেন, বাট ওয়েন ইউর স্পিরিচুয়াল মাস্টার্স আস্ক ইউ টু সার্ভ হিম দেন আই থিঙ্ক ইউ শুড সার্ভ হিম। আমি সঙ্গে সঙ্গে ছুটে ভবানন্দ মহারাজকে বলেছি কথা যে প্রভুপাদ আমাকে বলেছেন ওনার সঙ্গে থেকে সেবা করতে, ওনার সঙ্গে দিয়ে। ভবানন্দ মহারাজ বললেন, প্রভুপাদ যখন বলেছেন তখন আমি আর কি বলি। তা আমি মজা করে বলেছিলাম, আমি প্রভুপাদ বলেছেন যে আমার ভাড়াটাও, বম্বে যাওয়ার ভাড়াটাও, ভাড়ার টাকাটাও তোমাকে দিতে। তো এইভাবে হ্যাঁ বম্বে যাওয়া, প্রভুপাদের সঙ্গে বম্বে যাওয়ার সুযোগটা আমি তখন এইভাবে পেলাম। বম্বেতে তখন প্রভুপাদের যে কোয়ার্টার সেটা তৈরি হয়নি, প্রভুপাদ বম্বে পৌঁছে প্রভুপাদকে নিয়ে যাওয়া হয়েছিল প্রভুপাদ আগে যেখানে থাকতেন সেই ফ্ল্যাটটাতে, মন্দিরের ভেতরেই ওই ইয়েতে এরিয়াতেই, যেটা এখন বিবিটি অফিস হয়েছে সেখানে প্রভুপাদের কোয়ার্টার ছিল। তো প্রভুপাদ গাড়ি থেকে নামেননি, ও হচ্ছে কি হলো আমার কোয়ার্টার, কি হলো নতুন কোয়ার্টার? তো তখন ওরা বলল যে ওটা রেডি হয়নি। তখন প্রভুপাদ বললেন, না রেডি হোক না হোক আমি ওখানেই থাক। তো প্রভুপাদ ওখানে না গিয়ে সোজা ওরা ঘরটা তখনও রেডি, মানে অনেক যে বম্বে যে প্রভুপাদের যে নতুন কোয়ার্টার যেটা বম্বের টুইন টাওয়ারের একটা টাওয়ারের ওপরে, সেখানে প্রভুপাদ গেলেন। প্রভুপাদের ঘর তখন রেডি, দরজা লাগানো হয়নি, ইয়ে হয়নি ঠিক মতো, লিফটের ব্যবস্থা সবে করা হয়েছে। তো প্রভুপাদ বললেন, না আমি ওখানে থাক। তো সুরভি মহারাজ তিনি ওই ইয়ে দেখাশোনা করছিলেন, ওনার আর্কিটেক্ট ছিলেন সুরভি স্বামী, তিনি বললেন যে তমালকৃষ্ণ মহারাজকে বললেন যে কী করা যায়, প্রভুপাদ বলছেন এখানে থাকতে ঘরটা এখনও রেডি হয়নি, আর রেডি করতে শব্দ হবে, প্রভুপাদ তো শব্দ একেবারে সহ্য করতে পারেন না, কেন দরজা লাগানো ইয়ে করায় অনেক শব্দ হবে। তমালকৃষ্ণ মহারাজ উনি এত বুদ্ধিমান ছিলেন, উনি গিয়ে প্রভুপাদকে বললেন প্রভুপাদ ক্রস ময়দানে তো প্রোগ্রামটা হবে, তো এখান থেকে তো ক্রস ময়দানে যেতে প্রতিদিন দু ঘন্টা মতো লাগবে, দেড় ঘন্টা দু ঘন্টা লাগবে, তো যেতে আসতে তিন চার ঘন্টা লেগে যাবে, আপনি যদি শহরে থাকেন বম্বে শহরে তাহলে ভালো হয়। তো প্রভুপাদ রাজি হলেন, ক্রস ময়দানে ওই তিনটে দিন যে প্রোগ্রাম সেই তিন চার পাঁচ দিন উনি ওখানে বম্বেতে থাকবেন। বম্বেতে প্রভুপাদ যখন মাঝে মাঝে থাকতেন, ওখানে একজন খুব ধনী ব্যক্তি ছিলেন ভোগীলাল প্যাটেল, তো তমালকৃষ্ণ মহারাজ ভোগীলাল প্যাটেলকে ফোন করলেন, কিন্তু শুনলেন যে ভোগীলাল প্যাটেল তখন ইন্ডিয়াতে নেই। ভোগীলাল প্যাটেলের বিশাল প্রাসাদ ছিল আর উনি অত্যন্ত ধনী, বম্বের ধনীদের মধ্যে একজন প্রখ্যাত ধনী ব্যক্তি ছিলেন, তো ভোগীলাল প্যাটেল নেই। তখন তমালকৃষ্ণ মহারাজ কার্তিকেয় মহাদেবিয়ার সঙ্গে যোগাযোগ করলেন, উনিও লাইফ মেম্বার ছিলেন এবং ওনার খুব সুন্দর ফ্ল্যাট ছিল, আর বিশেষ করে উনি আমাদের খুব অন্তরঙ্গ ছিলেন। তো কার্তিকেয় মহাদেবিয়াকে ফোন করে উনি বললেন যে প্রভুপাদ ক্রস ময়দানে প্রোগ্রাম হবে, তো ওখানে থাকবেন প্রভুপাদ বম্বেতে? তো কার্তিকেয় মহাদেবীর বললেন হ্যাঁ নিশ্চয়ই প্রভুপাদ আমার এখানে থাকতে পারে। ভদ্রলোক এত ভালো ছিলেন যে উনি ওনার পুরো ফ্ল্যাটটা ঠিক আমাদের দিয়ে প্রভুপাদকে দিয়ে দিয়েছিলেন সে কটা দিনের জন্য, আর সপরিবারে উনি ওই ইয়েতেই ওই কমপ্লেক্সেই সি ফেস বলে সমুদ্রের পাড়ে একটা খুব সুন্দর বাড়িতে ফ্ল্যাটটা ছিল, ওই ইয়েতে ওনার আত্মীয় ছিল অন্য ফ্ল্যাটে, তাদের সঙ্গে মুভ করে যায় সপরিবারে। ও রাত্রিবেলা ওখানে শুতেন, দিনের বেলা ওরা আসতেন প্রভুপাদের জন্য রান্না টান্নার সমস্ত ব্যবস্থা ইত্যাদি করতেন, কিন্তু পুরো ফ্ল্যাটটাই প্রভুপাদকে ছেড়ে দিয়েছিল। এবং সেই সূত্রে আমরা কয়েকজন প্রভুপাদের সঙ্গে কার্তিকেয় মহাদেবিয়ার ফ্ল্যাটে থাকি, এবং কার্তিকেয় মহাদেবীও খুব ধনী ব্যক্তি ছিলেন, উনি ওনার মিল ছিল কটন মিলস, আর প্রভুপাদ ওখান থেকে সন্ধ্যাবেলায় ক্রস ময়দানে যেতেন অনুষ্ঠানে। প্রথমে অনুষ্ঠান শুরু হতো কীর্তন ইত্যাদির মাধ্যমে, অনেক সন্ন্যাসীও তখন ছিলেন সেখানে, তারাও ভাষণ দিতেন, এবং প্রভুপাদ গিয়ে একসময় উনি স্টেজে যেতেন। প্রভুপাদের শরীর তখন খুবই খারাপ ছিল, প্রভুপাদ বম্বেতে ফিরে প্রভুপাদ যখন ইন্ডিয়াতে ফিরে আসেন তখনই প্রভুপাদের শরীর অনেকটা অসুস্থ হয়ে পড়ে। মায়াপুরে প্রভুপাদ ছিলেন তখন প্রভুপাদের শারীরিক অবস্থা আরও খারাপ হয়, তা সত্ত্বেও প্রভুপাদ আসেন বম্বেতে এই প্রোগ্রামের জন্য। এবং আমার খুব মনে পড়ে যে আমি প্রভুপাদের সঙ্গে যেতাম, ওরা সন্ন্যাসীর আগে চলে যেত, তমালকৃষ্ণ মহারাজ ভবানন্দ মহারাজ আমরা এই চারজন মোটে ছিলাম, প্রথমে তিনজন তারপরে উপেন্দ্র প্রভু আসে, তমালকৃষ্ণ প্রভুপাদের সঙ্গে তমালকৃষ্ণ মহারাজ ভবানন্দ মহারাজ আর আমি, আর পরে উপেন্দ্র প্রভু আসে জয়েন করে। তো তমালকৃষ্ণ মহারাজ ভবানন্দ মহারাজ আগেই চলে যেতেন আর আমি প্রভুপাদকে নিয়ে ঠিক প্রোগ্রামের আগে যেতাম। তো একদিন হ্যাঁ প্রভুপাদ যখন স্টেজে যেতেন তখন দেখতাম যে প্রভুপাদ অত্যন্ত দূর, প্রভুপাদ অ্যাকচুয়ালি নিজে হেঁটে যেতে প্রভুপাদে অসুবিধা হতো, তাই প্রভুপাদকে ধরে নিয়ে যেতে হতো। হ্যাঁ, প্রভুপাদকে আমরা ধরতাম যে আমরা বাঁ হাত দিয়ে প্রভুপাদের কাঁধের এইখানটা ধরতাম আর ডান হাত দিয়ে প্রভুপাদের কোমর জড়িয়ে ধরতাম, ধরে প্রভুপাদকে হাঁটতে সাহায্য করতাম। আর প্রভুপাদের হাতে ছড়ি থাকতো, ছড়ি নিয়ে আমাদের সাপোর্ট সত্ত্বেও যা নিজেই হেঁটে যাচ্ছেন যেতেন। প্রভুপাদ যখন স্টেজে উঠতেন, যখন যেতেন, তখন মনে হতো প্রভুপাদ অত্যন্ত, বুঝতে পারা যেত যে প্রভুপাদ অত্যন্ত দুর্বল অসুস্থ হয়ে আছেন। কিন্তু যখন প্রভুপাদ কথা বলতে শুরু করতেন, হ্যাঁ, আস্তে আস্তে প্রভুপাদের শরীরটা সোজা হতে শুরু করত এবং অবশেষে প্রভুপাদ একবারে সিংহ গর্জনে প্রচার করতেন। বিশেষ করে যখন কোনো বিষয়ে কোনো রকম তিনি জোর দিয়ে কিছু বলতেন, তখন এক সময় একজন লোক তর্ক করতে শুরু করে প্রশ্নোচ্ছলে, যে আপনারা কেন রামকে স্বীকার করেন না। প্রভুপাদ বলেন, উত্তরে বলেন যে না, রামচন্দ্র আর কৃষ্ণচন্দ্র একই পরমেশ্বর ভগবান, তো এইভাবে ইয়ে হয়। তো লোকটা কিছুতেই মানতে চায় না। প্রভুপাদ বলেন, দেখো আমরা তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হচ্ছে, রামচন্দ্র আছেন এই মহামন্ত্রে। তবুও লোকটা তর্ক করতে শুরু করে আর প্রভুপাদ প্রভুপাদ একেবারে তখন প্রভুপাদের স্বর মানে সিংহ গর্জন মতো শোনাচ্ছিল, যেভাবে প্রভুপাদ ওকে শাসন করতে শুরু করে, সেই ব্যক্তিকে সংশোধন করতে শুরু করে। এবং লোকেরাও এত বিতশ্রদ্ধ হয়েছিল যে এক সময় ওকে ধরে তুলে নিয়ে ওকে বার করে দেয়। আরেকটা ঘটনা আমার খুব সুন্দর মনে পড়ে, যে একদিন প্রভুপাদ দেখেন অনেক লোক আসতো ক্রস ময়দানে, হাজার হাজার, মানে প্যান্ডেল প্যান্ডেলটায় 5,000 লোকের বসার মতো আয়োজন ছিল, কিন্তু প্যান্ডেলের ভেতরে লোক এবং চারপাশে হাজার হাজার লোক দাঁড়িয়ে সেই অনুষ্ঠানে যোগদান করত। তো একদিন প্রভুপাদ দেখেন যে একজন আরব ব্যক্তি, আরবের এক ব্যক্তি, আরবের যেরকম ড্রেস পরে, সেই ড্রেস পরে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। তো প্রভুপাদ কোন একজন সন্ন্যাসীকে বলেন যে ওকে গিয়ে নিয়ে আসতে। প্রভুপাদ দেখেছেন যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, তো একজন সন্ন্যাসীকে বলেন এবং সে গিয়ে ওই ভদ্রলোককে গিয়ে ডেকে আনেন, ইনি প্রভুপাদের কাছে নিয়ে আসেন। ওখানে স্টেজে অনেকগুলো চেয়ার ছিল, থাকতো, যাতে সন্ন্যাসী এবং ভিআইপিজরা ওখানে বসতেন। প্রভুপাদের মাঝেখানে প্রভুপাদের ব্যাসাসন আর তার দুপাশে চেয়ার, চেয়ার মানে বেশ সুন্দর যে ভাড়ার চেয়ার পাওয়া যায় ডেকোরেটরের কাছে, সেরকম চেয়ার খুব কয়েক অনেকগুলো দুপাশে থাকতো। তো শিল প্রভুপাদ ওনাকে তার পাশের চেয়ারটিতে বসতে বলে এবং আমি তখন প্রভুপাদকে ফ্যান করছিলাম এইরকম। তো তখন প্রভুপাদ আর ওই ভদ্রলোকের সঙ্গে যে কথা হচ্ছিল সেটা আমি শুনতে পাই। প্রভুপাদ ভদ্রলোককে, ভদ্রলোক তখন বলেন যে উনি ছিলেন কুয়েতের পুলিশ কমিশনার, চিফ অফ পুলিশ, পুলিশের প্রধান কুয়েতে। উনি বোম্বেতে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, হয়তো কোনো অপারেশন কিংবা কিছু হয়েছিল, এবং সেই দিনই হাসপাতাল থেকে তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়, মানে বাইরে মানে হাসপাতালে বাইরে গিয়ে হাঁটতে। তো উনি হাসপাতাল থেকে বেরিয়ে এসে ঘুরতে ঘুরতে ক্রস ময়দানে এসেছেন এসে দেখেন যে অনেক লোকের সমাগম হয়েছে, তাই কৌতূহলের বশে তিনি ওই ওখানে দাঁড়িয়েছিলেন, দেখছিলেন। আর তখন প্রভুপাদ তাকে দেখে ওকে ডেকে আনেন, আর সে একটা এই এর মাধ্যমে বোঝা যায় প্রভুপাদ কত উদার ছিলেন। এখানে একজন মহান আচার্য তার স্টেজে তার প্রোগ্রাম হচ্ছে, আর তার পাশে তিনি একজন মুসলমান ব্যক্তিকে ডেকে এনে বসিয়েছেন, যার বেশভূষা একেবারে সম্পূর্ণ মুসলমান। যে আরবের লোকেরা যেভাবে, মিডল ইস্টের লোকেরা যেভাবে ইয়ে পড়ে, মাথায় কাপড়, তার উপর একটা বেড়া বেড়ি এবং লম্বা আলখাল্লা, ভদ্রলোকের হাতে একটা ইয়ে ছিল। আর মিডল ইস্টে অনেক মুসলমানেরা ওরা ইয়ে করে হাতে, ওদেরও একটা কি বলে, আচ্ছা যাই হোক, জপমালা। তো প্রভুপাদ বলেন, ওনার জপমালাটা বার করে বলে যে আমারও আছে ওরকম। তো প্রভুপাদ বলেন যে এটা ভগবানের নাম জপ করার জন্য। তো ভদ্রলোক বলেন যে তুমি কে, এটাই কি করো হাতে নিয়ে, কি এটা উদ্দেশ্যটা কি? ও বলে এমনি আমরা হাতে ইয়ে করি রাখি। প্রভুপাদ বলছে না, এটা ভগবানের নাম জপ করার জন্য, ভগবানকে যে নামেই ডাকো সেই নামেই ডেকে, তার নাম সংখ্যাপূর্বক নাম গ্রহণের জন্য। আর তিনি বলেন যে এটা যেহেতু পবিত্র বস্তু তাই এটাকে সামলে রাখতে হয়, তাই আমরা ব্যাগের মধ্যে রাখি যাতে ওনার কোনো অপবিত্র না হয়। এইভাবে অত সুন্দরভাবে প্রভুপাদ ওনার সঙ্গে কথা বলেন এবং তাকে আপন করে নেন। ক্রস ময়দানের অনুষ্ঠানের পর প্রভুপাদ বম্বে মন্দিরে ফিরে যান। তখন ইয়ে হয়ে গেছে প্রভুপাদের এই তিন চার দিনে, চার দিন না পাঁচ দিনে প্রভুপাদের ঘর কমপ্লিট হয়েছে। তো প্রভুপাদ ওখানে গেলেন বম্বেতে এবং প্রভুপাদ সেখানে কিছুদিন ছিলেন। উনি বম্বেতে অনুবাদের, মায়াপুরেও তিনি অনুবাদের কাজ করতেন রাত, সারা রাত প্রায়। বম্বেতে প্রভুপাদ প্রায় নটা সাড়ে আটটা নটার মধ্যে শুয়ে পড়তেন, তারপরে এগারোটা সাড়ে এগারোটার সময় উঠে পড়তেন, উঠে পড়ে অনুবাদের কাজ শুরু করতেন। আর আমরা সব তৈরি রাখতাম প্রভুপাদের ডিক্টাফোন, প্রভুপাদের ভাগবত, এবং এই দুটোই প্রভুপাদের ডিক্টাফোনে প্রভুপাদ ভাগবত থেকে অনুবাদ করতেন, ডিকটেশন দিতেন। প্রভুপাদের শরীর তখন ক্রমশ খারাপই হচ্ছিল, উনি কিছু খেতে পারতেন না। পালিকা মাতাজি আমাদের এক গুরু বোন, তিনি প্রভুপাদের জন্য রান্না করতেন, আর তিনি রান্না করতেন আর আমি প্রভুপাদকে পরিবেশন করতাম। আর আমি মনে মনে ভাবতাম যে যদি আমি প্রভুপাদের জন্য রান্না করতে পারতাম তাহলে কত ভালো হতো। এবং পালিকা যখন রান্না করত তখন আমিও কিছু করার, একটা একটা কুক বুক ওখানে ছিল, সেটা দেখে দেখে আমি কিছু অভ্যাস করতে শুরু করি, প্র্যাকটিস করতে শুরু করি। তো একদিন আমি কাঁচকলার কোফতা করেছিলাম বই দেখে, এর আগে কখনো আমি কাঁচকলার কোফতা করিনি। কাঁচকলার কোফতাকে কোনো কোফতাই আমি করি। তো আমি প্রভুপাদকে ওটা সার্ভ করা হয়, কিন্তু প্রভুপাদকে আমি বলিনি যে ওটা আমি রান্না করেছিলাম। তো পালিকা আমাকে বলেছে খুব ভালো হয়েছে, তুমি যেটা করেছো খুব সুন্দর হয়েছে। এবং একদিন পালিকা মাতাজি অসুস্থ হয়ে পড়েন, তখন আমাদের আরেকজন গুরু ভগ্নীকে রান্না করতে বলা হয়। এবং প্রভুপাদ নিজে বলে দেন কি রান্না করতে হবে, কিভাবে করতে হবে সব বলে দেন। এবং আমি যখন সার্ভ করি তখন আমি দেখি যে প্রভুপাদ খেতে পারছেন না, মুখে দিচ্ছেন কিন্তু খেতে পারছেন না। তা আমি জিজ্ঞাসা করি, প্রভুপাদ রান্না কি ঠিক মতো হয়নি? প্রভুপাদ বললেন, না ও রাঁধতে জানে না। তা আমি বললাম, প্রভুপাদ কালকে আমি আপনার জন্য রান্না করব। প্রভু বললেন, হ্যাঁ করো। আমি মনের আনন্দে হ্যাঁ পরের দিন রান্না করার আয়োজন করলাম। প্রভুপাদ আমাকে ডাকলেন, ডেকে আমাকে একটা ইয়ে রান্না করতে বললেন, সেটা হচ্ছে বাটি চচ্চড়ি। তিনি আমাকে সামগ্রীগুলো আনতে বললেন, বললেন পটল আনতে, আলু আনতে। প্রভুপাদ সকালে স্নানের আগে তিনি ম্যাসাজ নিতেন, তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে প্রভুপাদকে ম্যাসাজ দেওয়া হতো, আর তারপরে প্রভুপাদ স্নান করতেন, তারপর প্রভুপাদ প্রসাদ পেতেন। প্রভুপাদ আমাকে বললেন যে তুমি পটল, আলু, হলদি, শুকনো লঙ্কা নিয়ে এসো। তো প্রভুপাদ আমি প্রভুপাদ ম্যাসাজ নিচ্ছেন আর প্রভুপাদ আমাকে বললেন কীভাবে কী করতে হবে। পটলটাকে তিনি বললেন ওই বাইরে যে পটলের ইয়েটা, ছালটা, সব বাইরের ছালটা ছুরির পেছন দিকটা দিয়ে ঘষে ঘষে তুলে দিতে, কাটতে না, খোসাটাকে না কাট না কেটে খোসার ওপরে যে একটা পাতলা আবরণ থাকে সেটাকে ছুরির পেছন দিয়ে ঘষে ঘষে তুলে নিতে, তারপরে সেটাকে চাকা চাকা করে কাটতে, তারপরে আলু খোসা ছাড়িয়ে আলুটাকে ওই রকম প্রায় পোনে এক ইঞ্চি মতো সাইজে কিউব করে কাটতে। তারপরে উনি বললেন যে ওনার ম্যাসাজের জন্য যে কলকাতা থেকে আমরা তেল নিয়ে এসেছিলাম, গণেশ মার্কা সর্ষের তেল, সেই উনি বললেন তুমি ওই সর্ষের তেলের টিনটা নিয়ে এসো। সর্ষের তেলের টিনটা নিয়ে এলাম। প্রভুপাদ বললেন যে হলুদ দিতে, অনেক হলুদ দিলাম। তারপরে উনি বললেন শুকনো লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে ওই আধ ইঞ্চি পোনে এক ইঞ্চি মতো করে ভাঙতে, সেটা ভেঙে অনেকগুলো লঙ্কাও দেওয়া হলো। তারপরে উনি বললেন তেল ঢালতে হতে। তা আমি তেল ঢেলেছি, কিছুটা ঢালার পরে আমি বললাম অনেক ঢালা হয়ে গেছে, তো প্রভুপাদ হয়তো দেখছেন না আমি কতটা ঢেলেছি, তাই আমি ঢালা বন্ধ করে দিয়েছি। তিন থেকে ঢালছিলাম, তিনটাকে তেল ঢালা বন্ধ করে দিয়েছি। প্রভুপাদ আমাকে জোর গলায় বললেন, থামলে কেন, ঢালতে থাকবে। তারপরে অনেকটা তেল ঢালার পরে প্রভুপাদ ঠিক আছে, তারপরে উনি বললেন যে এতে একটু জল দাও যাতে ওই সবজিগুলো ঢাকা পড়ে যায়, যতটা জাস্ট ওই সবজিগুলো ঢাকা বরাবর জল দিয়ে এবং নুন দিয়ে ওটা ইয়েতে বসিয়ে দাও, আগুনে বসিয়ে দাও। তো জলটা ফুটে ইভাপোরেট করে যাবে, জলটা বাষ্পীভূত হয়ে যাবে এবং তখন সাদা ধোঁয়া বেরোতে শুরু করবে ওর থেকে, আর চটচট চটচট করে একটা শব্দ হবে। যখন সেটা হবে তখন ওটা নামিয়ে নেবে, নামিয়ে একটু যখন ঠান্ডা হয়ে যাবে ওটা, তখন একটা খুন্তি দিয়ে ওটাকে নিচ থেকে ইয়ে করে নেবে, স্ক্রেপ করবে। তো প্রভুপাদ যেভাবে বললেন আমি সেইভাবে করলাম, প্রভুপাদকে সার্ভ করলাম। প্রভুপাদ মনে হলো প্রভুপাদ বেশ ভালো মতোই প্রসাদ পেলেন। তো আমি জিজ্ঞাসা করলাম প্রভুপাদকে, প্রভুপাদ আজ রান্না ঠিক হয়েছে কি? প্রভুপাদ, হ্যাঁ খুব ভালো হয়েছে। প্রভুপাদের খাওয়ার পরে প্রভুপাদ পাঁচ মিনিট মতো আসনে বসে থাকতেন। তারপরে উপেন্দ্রপ্রভু আসতো, এসে প্রভুপাদকে নিয়ে যেত বিছানায়, প্রভুপাদ কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতেন শুয়ে। তা আমি ইতিমধ্যে আমি প্রভুপাদের বাসনগুলি নিয়ে আমি রান্নাঘরে পরিষ্কার করছি, বাসনগুলো মাজছি। তখন উপেন্দ্রপ্রভু প্রভুপাদকে তার ঘরে নিয়ে গিয়ে আমার কাছে ছুটে এসছে, বলছে, প্রভুপাদ আমাকে বলেছে তুমি যেটা রান্না করেছো ওটা স্বাদ নিতে। বলছি খুব তোমার রান্নার খুব প্রশংসা করছেন প্রভুপাদ, আমাকে বলেছেন গিয়ে দেখো চেখে দেখো। তো আমি উপেন্দ্রকে দিলাম। প্রতিদিন তিনটের সময় তমালকৃষ্ণ মহারাজ চিঠি নিয়ে, প্রভুপাদ যে চিঠিগুলো প্রভুপাদের কাছে আসতো সেই চিঠিগুলো নিয়ে প্রভুপাদকে পড়ে শোনাতেন এবং প্রভুপাদ ডিকটেশন দিতেন সেগুলো উত্তর কীভাবে দিতে হবে। তো তমালকৃষ্ণ মহারাজও সেদিন আমার কাছে এসে বলছে যে জানো প্রভুপাদ তোমার রান্নার খুব প্রশংসা করছি। তো আমি মনের আনন্দে তার পরের দিনও রান্না করেছি। তো পরের দিনে রান্না ঠিক মতো হয়নি, প্রভুপাদ জাস্ট একটা মুখে একটা গ্রাস নিয়েছেন, নিয়ে আমাকে তিরস্কার করতে শুরু করে যে তোমার কোনো স্ট্যান্ডার্ড নেই, একদিন তুমি ভালো রান্না করেছো আমি তোমার প্রশংসা করেছি, তারপরের দিনই তোমার ইউআর দ্য নেক্সট ডে ইউআর গন। তো এইভাবে প্রভুপাদ আমাকে তিরস্কার করলেন। তা আমার খুব খারাপ লাগলেও মনে মনে ভয়ও হল যে আমি যদি ঠিকমতো যদি রান্না না করি তাহলে প্রভুপাদ হয়তো আর রান্না করার সুযোগ আমার হবে। তারপরের দিন যখন রান্না করলাম অত্যন্ত ভয়ে ভয়ে আমি রান্না করেছি, এবং সেদিন যখন আমি যখন প্রভুপাদকে পরিবেশন করলাম প্রভুপাদ খাচ্ছেন, দেখে মনে একটু সাহস হলো। তো আমি প্রভুপাদকে জিজ্ঞাসা করলাম প্রভুপাদ আজকের রান্না ঠিক আছে? প্রভুপাদ হ্যাঁ আজকে ঠিক আছে। তা আমি বললাম প্রভুপাদ আমি অত্যন্ত ভয়ে ভয়ে আমি রান্না করেছিলাম আজকে, অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে রান্না করেছিলাম। প্রভুপাদ বললেন যে হ্যাঁ তুমি যখন তোমার গুরু মহারাজের সেবা করবে তখন ভয়ে ভয়ে এবং উৎকণ্ঠা সহকারেই করতে হবে। When you are serving your spiritual master, you must be afraid and you must be in anxiety. তের পর থেকে প্রভুপাদের রান্না করার সুযোগ আমি পেয়েছিলাম এবং প্রভুপাদের এবং যারা প্রসাদ পেত অর্থাৎ সিনিয়র ভক্ত যারা ওখানে ছিল, বিশেষ করে তমালকৃষ্ণ মহারাজ এবং আর যারা আসে অনেকেই ছিল তখন সন্ন্যাসীরা ওখানে, তারা প্রভুপাদের প্রসাদ পেয়ে পাওয়ার পরে তারা এসে প্রভুপাদের প্রসাদ নিতেন এবং তারা সকলেই আমার খুব প্রশংসা করতেন রান্নার। তো প্রভুপাদ সেই সূত্রে আমাকে একটা নাম দিয়েছিলেন, বলেছিলেন দ্য ফেমাস কুক, যে কেন সকলে প্রভুপাদের কাছে গিয়ে বলতো যে ওদের রান্না ভালো ভালো লেগেছে। একদিন দুজন বিশিষ্ট ব্যক্তি প্রভুপাদকে দর্শন করতে আসেন, তারা হচ্ছেন যে ম্যাড্রাসের রাজ্যপাল, ম্যাড্রাসের রাজ্যপাল তখন ছিলেন শ্রীমান নারায়ণ আর ওনার ভগ্নিপতি রামকৃষ্ণ বাজাজ। রামকৃষ্ণ বাজাজ ছিলেন বাজাজ ইন্ডাস্ট্রির প্রমুখ, বাজাজ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। তো ওরা দুজন প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এবং যখন দেখেন যে প্রভুপাদের সঙ্গে তাদের বহুদিনের পরিচয় ছিল এবং তার প্রভুপাদকে খুব শ্রদ্ধা করতেন, এবং তখন যখন দেখলেন যে প্রভুপাদের শরীর ভালো নয়, তখন ওরা প্রভুপাদকে বলেন যে আপনি কিছুদিন হিমালয়ে পাদদেশে ঋষিকেশ কিংবা ওইরকম কোনো জায়গায় গিয়ে থাকুন না গঙ্গার পাড়ে, তাহলে হয়তো আপনার শরীর তাতে ভালো হবে। প্রভুপাদও মেনে নেন সেটা, সেই নিমন্ত্রণটা স্বীকার করে নেন। প্রভুপাদ বলেন যে আমি কখনো গঙ্গার পাড়ে থাকিনি, প্রভুপাদের আগে কখনো ঋষিকেশ যাননি। তো এই প্রভুপাদ বললেন আমি আগেও কখনো কখনো ঋষি, এটা পরে প্রভুপাদ বলেছিল যে ঋষিকেশে আমি কখনো কখনো যাইনি, ভালোই হবে, আমার গঙ্গা দর্শনও হবে, গঙ্গার পাশে থাকা হবে, আর গঙ্গার জল খেলে হয়তো আমি সুস্থ হয়ে যাব। তো সেই ইয়ে নিয়ে প্রভুপাদ ঠিক করলেন ঋষিকেশে যাবেন। এই রামকৃষ্ণ বাজাজ এবং শ্রীমান নারায়ণী ওই গঙ্গা দর্শন বলে ঋষিকেশে গঙ্গার পাড়ে একটা খুব সুন্দর বাড়ি প্রভুপাদের জন্য আয়োজন করেন। ওই সময় এখন তো ঋষিকেশে অনেক বাড়ি হয়ে গেছে, প্রায় চেনাই যায় না ঋষিকেশ, ওই সময় ওইটাই সবচেয়ে সুন্দর বাড়ি ছিল ওখানে। তো আমরা বম্বে থেকে দিল্লি যাই প্রভুপাদের সঙ্গে চার পাঁচজন আমরা, এবং দিল্লি থেকে আমরা গাড়িতে করে ঋষিকেশ যাই। বাড়িটা একেবারে গঙ্গার পাড়ে ছিল, প্রভুপাদ সেখানে কিছুদিন থাকেন এবং আমরা কয়েকজন মোটে, বম্বেতে তো অনেক ভক্ত, মায়াপুরে তো আরও বেশি ভক্ত প্রভুপাদেরকে ঘিরে ছিল, কিন্তু ঋষিকেশে কেবল অল্প কয়েকজন আমরা প্রভুপাদের সঙ্গে। এবং প্রভুপাদ রাত্রিবেলা অনুবাদের কাজ করতেন, আর দিনের বেলা প্রায় সারাদিনই নিরিবিলিতেই থাকতেন। আমি প্রভুপাদের রান্না করতাম। একদিন প্রভুপাদ আমাকে সে বাটি চচ্চড়ি রান্না করতে পারে, যাই হোক সেই কাহিনীটি আমরা কালকে বলবো, আজকে রাধা মদন মোহনের দর্শন সময় হয়ে গেছে। জয় শ্রী শ্রী রাধা মদন মোহন কি, জয় শ্রী শ্রী কৃষ্ণ বলরাম কি, জয় শ্রী শ্রী।